ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকার সংবাদদাতার রিপোর্ট।
জঙ্গিবাদে অর্থায়ন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রয়েছে কলকাতার সংবাদদাতার প্রতিবেদন।
স্কটল্যান্ড ভেঙে আলাদা হলেই বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন জোর পাবে, কেবল ভারতে নয়, সারা পৃথিবী জুড়েই।
তাছাড়াও থাকছে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন, তার কিছু বক্তব্য।
Many foreign fighters have moved through Turkey, so there's a lot to discuss with Turkey about roles that can be played here, but obviously they have some immediate sensitivities.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। বাংলাদেশ সরকার জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন। সরকার ব্যাংক, এনজিও সহ বিভিন্ন সংস্থার ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ সরকার জঙ্গি এবং উগ্রবাদী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে বিশেষ নজরদারি সহ আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 2009 সালের এপ্রিলে গঠিত এ সংক্রান্ত জাতীয় কমিটি ইতিপূর্বে কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল। এই কমিটি বৃহস্পতিবার এক সভায় তফসিলি ব্যাংকগুলোর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR তহবিলের অর্থ কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং ওই অর্থ খরচ হচ্ছে তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। আর এ ব্যাপারে সহযোগিতা কামনা করে কমিটি শীঘ্রই অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেবে। এছাড়া কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে মোবাইল ব্যাংকিং, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেন এবং সীমান্তবর্তী এলাকায় এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলো কিভাবে অর্থ ব্যয় করছে তাতে গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে এশীয় প্রশান্ত এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের US স্পেসিফিক কমান্ড যৌথভাবে এই বৈঠকের আয়োজন করছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর আরেকটি রিপোর্ট।
এশীয় প্রশান্ত এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের এক সেমিনার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, 38তম প্যাসিফিক সেনা ব্যবস্থাপনা সভায় এই অঞ্চলের 23টি দেশের সেনা এবং নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেবেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং US আর্মি প্যাসিফিক যৌথভাবে এই সেমিনার আয়োজন করেছে। আর এর মূল প্রতিপাদ্য হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন মেরুকরণ, সেনাবাহিনীর জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ। সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার জেনারেল ভিনসেন্ট ব্রুক। সেমিনারে সহযোগিতা চর্চা, নিরাপত্তাজনিত কর্মসূচি উন্নয়ন, হুমকি মোকাবেলায় ভারসাম্য রক্ষায় করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
থাইল্যান্ডে যে প্রায় 1000 বাংলাদেশি জেলে আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, এদের মধ্যে 163 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অবৈধভাবে সেদেশে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
থাইল্যান্ডের জেল এবং অবৈধ অভিবাসীদের আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার থেকে 36 জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন বলে শুক্রবার ঢাকায় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। আর এ নিয়ে গত কিছুদিনে থাইল্যান্ড থেকে 163 জন বাংলাদেশিকে ফেরত আনা হলো। ঢাকা পররাষ্ট্র দপ্তর বলছে, থাই কর্তৃপক্ষ ওই দেশের মূল ভূখণ্ড সংলগ্ন একটি দ্বীপে 157 জন বাংলাদেশির আটক থাকার কথা বাংলাদেশকে ইতিপূর্বে জানিয়েছিল। বাংলাদেশ থেকেও 200+ বাংলাদেশি থাইল্যান্ডে আটক রয়েছে বলে এক পত্রে জানিয়েছে। এরপর থেকে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়। ঢাকায় বিভিন্ন সূত্র এবং থাই গণমাধ্যম বলছে, যারা আটক রয়েছে তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হয়েছে। বর্তমানে হাজারখানেক বাংলাদেশি থাইল্যান্ডের জেলে অথবা ডিটেনশন সেন্টারে আটক রয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশের কক্সবাজার সহ বঙ্গোপসাগরীয় উপকূল অঞ্চল থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রবণতা বাড়ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ার গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অতিরিক্ত প্রায় $50 কোটি দেওয়ার কথা ঘোষণা করেছেন। জন কেরি তুরস্কে এই ঘোষণা দেন। সেখানে তিনি সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রতিবেশী রাষ্ট্রগুলোতে 30 লক্ষেরও ওপরে সিরিয়ান শরণার্থী আশ্রয় নিয়েছে, তাদের সাহায্যের জন্য মোট অর্থের $25 কোটি দেওয়া হবে, আর সিরিয়ার অভ্যন্তরে যারা বাস্তুচ্যুত হয়েছে তাদের সাহায্যে বাদবাকি অর্থ প্রদান করা হবে। জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধের কারণে প্রায় অর্ধেক জনগোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ায় কার্যকর হয়েছে। ইউক্রেনে রাশিয়া যে কার্যব্যবস্থা গ্রহণ করেছে তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হল। শুক্রবার থেকে এই নতুন নিষেধাজ্ঞাটি রাশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস কোম্পানি গ্যাসপ্রম, ট্রান্সনেফট সহ 3টি বৃহৎ প্রতিরক্ষা বিষয়ক কোম্পানির ওপরে কার্যকর করা হল।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
দক্ষিণ আফ্রিকার তারকা দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে আদালত গতকাল তার বিরুদ্ধে আনা খুনের সব ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত বিচারের রায় ঘোষণায় শুক্রবার বিচারক থোকোজিল মাসিপা বলেছেন, ব্লেড রানার হিসেবে পরিচিত প্যারালাম্পিক দৌড়বিদ 2013 সালে ফেব্রুয়ারি মাসে মডেল রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করে। বিচারের রায় ঘোষণার সময় 27 বছর বয়সী পিস্টোরিয়াস তেমন কোনো আবেগ প্রকাশ করেননি। মিস্টার পিস্টোরিয়াস যুক্তি দেন যে তিনি ভুলবশত তার বান্ধবীকে একজন অনুপ্রবেশকারী ভেবে গুলি করেছিলেন। স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে উদ্বিগ্ন ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মীরা 18 তারিখের ওই গণভোটে যদি স্কটল্যান্ড আলাদা রাষ্ট্র হয়ে যায়, সেই পরিস্থিতিতে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের ওপর তার কী প্রভাব পড়বে তা নিয়ে শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্টটি।
আগামী 18ই সেপ্টেম্বর গণভোটে স্কটল্যান্ডের মানুষেরা রায় দেবেন তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে চান নাকি ইউনাইটেড কিংডমের অংশ হিসেবেই থেকে যাবেন। যা ইঙ্গিত মিলছে তাতে বিচ্ছিন্ন হয়ে যাবার পক্ষেই রায় বেরোনোর সম্ভাবনা যথেষ্ট। কোনো মারামারি, বিপ্লব বা যুদ্ধবিগ্রহ ছাড়াই একটি দেশের অংশ ভেঙে এসে নতুন রাষ্ট্র গঠিত হয়ে ওঠা প্রায় নজিরবিহীন। কিন্তু ভারতীয় প্রশাসকেরা রীতিমতো উদ্বিগ্ন, উৎসুক ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরাও। কাশ্মীরে হোক বা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হোক, তাদের ধারণা হলো স্কটল্যান্ড ভেঙে আলাদা হলেই বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন জোর পাবে, কেবল ভারতে নয় সারা পৃথিবী জুড়েই। বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্ন, গোটা পৃথিবীরই মানচিত্র বদলে যাবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সচিবালয়ে 52টি দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তাদের সহায়তা কামনা করেছেন। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পশ্চিমবঙ্গের শিল্পের লগ্নি টানতে এবার কলকাতায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলির সাহায্য চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের সদর দপ্তর নবান্নে দূতাবাস কর্তাদের নিয়ে বৈঠকে তিনি একথা জানিয়েছেন। এখন থেকে 6 মাস অন্তর দূতাবাস কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পপতি হর্স নেউটিয়া এবং সঞ্জয় বুধিয়া ইসরায়েল ও মালয়েশিয়ার অনারারি কনসাল জেনারেল হিসেবে ছিলেন। আমেরিকা, ব্রিটেন ও চীনের দূতাবাস প্রধানের বদলে অন্য আধিকারিকরা বৈঠকে উপস্থিত হন। জার্মানি, ইতালির কনসাল জেনারেলরা বৈঠকে হাজির ছিলেন। 7ই এবং 8ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের আয়োজিত বিশ্ব সম্মেলন। বৈঠকে মুখ্যমন্ত্রী এই সম্মেলনকে সফল করার জন্য কনসাল জেনারেলদের কাছে অনুরোধ করেছেন। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
অস্ট্রেলিয়ার সরকার দেশে সন্ত্রাসী হুমকির মাত্রা সেখানে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছেন। দেশের ভেতরে ইসলামিক স্টেটের সমর্থকেরা হুমকির কারণ হতে পারে বলে তিনি উদ্বেগ দেখিয়েছেন। প্রধানমন্ত্রী টনি অ্যাবট শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে এই পদক্ষেপ কোনো বিশেষ আক্রমণ পরিকল্পনার তথ্যের ওপরে ভিত্তি করে নেওয়া হয়নি। তবে গোয়েন্দা সূত্রে দেখা গিয়েছে যে অনেকেই আছেন যারা সন্ত্রাসী আক্রমণ করতে চান এবং তারা তা করতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণে যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তা প্রতিরোধে আরও অনেক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। মিস্টার মার্গারেট চ্যান জেনিভায় শুক্রবার একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ইবোলা মহামারীতে মৃতের সংখ্যা 2400-র উপরে পৌঁছেছে এবং এ পর্যন্ত 4,784 জন এ রোগে আক্রান্ত হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। প্রেসিডেন্ট ওবামা বুধবার ইসলামিক স্টেট জঙ্গিদের দমনের জন্য তার নীতি কৌশল ঘোষণা করেন। এ কৌশলের অংশ হিসেবে তিনি ইউরোপীয় এবং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে একটা ব্যাপক কোয়ালিশন গড়ে তোলার কথা বলেছেন। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন তুরস্কে রয়েছেন। সেখানে তিনি জানান যে প্রতিবেশী সিরিয়ায় উদ্বাস্তুদের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র $50 কোটি দেবে। প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে মিস্টার কেরির সফর সম্পর্কে অ্যালপেসিন ও স্কট স্টার্নসের রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন শতরূপা বড়ুয়া এবং সেলিম হোসেনের কাছে।
প্রেসিডেন্ট ওবামা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন তার কলাকৌশলের একটা বড় অংশ হল শরিকদের সঙ্গে একটি ব্যাপক কোয়ালিশন। গত সপ্তাহে নেটো সম্মেলনে এই প্রচেষ্টা শুরু হয়। সম্মেলনে অংশগ্রহণকারী 10টি দেশ ইরাক ও সিরিয়ায় জঙ্গি দমনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়। অবসরপ্রাপ্ত ব্রিটিশ ব্রিগেডিয়ার বেন ব্যারি বলেন, আশা করা হচ্ছে এবারের ইরাক বিরোধী পদক্ষেপে ইউরোপীয় সরকারবৃন্দের কাছ থেকে গতবারের তুলনায় বেশি সমর্থন পাওয়া যাবে। তিনি এখন কাজ করছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজে।
মিস্টার বেরি বলছিলেন, আমি নিশ্চিত এই আলোচনা হতো না যদি না ওই দেশগুলোর সরকার প্রধানদের আত্মবিশ্বাস না থাকত যে নিয়ন্ত্রিত অংশগ্রহণের প্রশ্নে রাজনৈতিক, জনগণ এবং মিডিয়ার পক্ষ থেকে সমর্থন পাওয়া যাবে। জনমত জরিপেও এরই প্রতিফলন দেখা গেছে। ওদিকে ফ্রান্স আগামী সপ্তাহে একটি আলোচনার ব্যবস্থা করেছে যার লক্ষ্য এই প্রচেষ্টার আরও সমন্বয় সাধন এবং জনসমর্থন আদায় করা।
অবশ্য একটা মাত্রার বাইরে ইউরোপীয়রা অগ্রসর হবে না, বললেন হেনরি জ্যাকসন সোসাইটির রবিন সিমকক্স।
Where there's probably less support is if ground troops were involved, but unfortunately it may be ground troops that are needed to alter.
তিনি বলছিলেন, যদি স্থলবাহিনী পাঠানো হয় তাহলে হয়তো সমর্থনের মাত্রা কম হবে। অবশ্য দুঃখজনক হলেও সত্য, শেষ পর্যন্ত হয়তো আইএসআইএস কে দমন করতে হলে স্থলবাহিনীরই প্রয়োজন হবে। সাম্প্রতিক বিমান হামলার পাশাপাশি স্থানীয় ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ এবং পরামর্শ দেবার জন্য প্রেসিডেন্ট ওবামা 475 জন সেনা সদস্য পাঠাচ্ছেন। তারা গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্রদেশ ইরাক সরকারকে সামরিক সরঞ্জাম বিক্রি করবে।
অবশ্য প্রেসিডেন্ট ওবামা চাইছেন আরও দেশ এই প্রচেষ্টায় যুক্ত হোক।
American power can make a decisive difference, but we cannot do for Iraqis what they must do for.
তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি একটি বড় পার্থক্য তৈরি করতে পারে, কিন্তু ইরাকিদের যা করবার কথা তা তাদেরই করতে হবে। আমরা তা তাদের জন্য করতে পারি না, তেমনিভাবে আমরা আরব শরিকদের জন্য তাদের অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতও করতে পারি না।
ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রেসিডেন্ট ওবামা প্রস্তাবিত কলাকৌশল বাস্তবায়নের জন্য এখন তুরস্ক সফর করছেন। ইসলামিক স্টেটের অর্থ সরবরাহ, তেল চোরাচালান এবং বিদেশি যোদ্ধাদের অনুপ্রবেশ বন্ধে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তুরস্কের সঙ্গে সিরিয়ার দীর্ঘ সীমান্ত রয়েছে। অনুমান করা হচ্ছে সম্প্রতি এই সীমান্ত অতিক্রম করেই ইসলামিক স্টেটের নতুন সদস্যরা যুদ্ধে যোগ দিচ্ছে। জেদ্দার বৈঠকে তুরস্কের কর্মকর্তারা বলেছেন তারা আরও 6,000 নতুন তরুণকে ইসলামিক স্টেটে যোগ দিতে বাধা দিয়েছে। প্রায় 1,000 তরুণকে ফেরত পাঠিয়েছে। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে মিস্টার কেরি বলেছেন তুরস্ক এই চ্যালেঞ্জকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
Many foreign fighters have moved through Turkey, so there's a lot to discuss with Turkey about
তিনি বলছিলেন, বহু বিদেশি যোদ্ধা তুরস্ক হয়ে এসেছে, সুতরাং তুরস্ক এ ব্যাপারে কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে অনেক আলোচনা করতে হবে। অবশ্য তারা তাৎক্ষণিকভাবে এই পরিস্থিতির ব্যাপারে স্পর্শকাতর এবং আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। আমরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে আলোচনা করব।
ইসলামিক স্টেট দমন প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা, বেশ কয়েক বছর লেগে যাবে। এরকম দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় মাঝে মধ্যে বিপর্যয় আসতে পারে। তিনি যে কোয়ালিশন তৈরি করতে চেষ্টা করছেন তা কতদূর টিকবে তা সময়ই বলে দেবে।
সতর্পা প্রেসিডেন্ট তার চার দফা কর্মকৌশলের অংশ হিসেবে ওই অঞ্চলের শরণার্থী মানবিক সাহায্য সরবরাহ বহাল রাখার কথাও কিন্তু বলেছেন। তুরস্কে পররাষ্ট্রমন্ত্রী কেরি প্রতিবেশী সিরিয়ায় আরও $50 কোটি মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দেন। এই নতুন মানবিক অনুদানের লক্ষ্যে সিরিয়ায় যে শরণার্থী আটকা পড়ে আছে তাদের এবং জর্ডান, তুরস্ক, ইরাক, লেবানন এবং মিশরে যে আরও 30 লক্ষ শরণার্থী রয়েছে তাদের সাহায্য করা। তুরস্কের পর মিস্টার কেরি মিশর সফর করবেন। সেখানে ইসলামিক স্টেটের মোকাবেলা এবং গাজার অস্ত্রবিরতি নিয়ে তিনি মিশরের নতুন সরকারের সঙ্গে আলোচনা করবেন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। পৃথিবী জুড়ে ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যক্ষ্মা নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়েছে। যক্ষ্মা ও ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মনের রিপোর্টের উপর ভিত্তি করে শুনুন শতরূপা বড়ুয়ার প্রতিবেদন।
পৃথিবীর দুটি পরিচিত রোগ ডায়াবেটিস ও যক্ষ্মা। সাম্প্রতিক বছরগুলোতে পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েছে। জনস হপকিন্স মেডিকেল স্কুলের চিকিৎসক গবেষক ডাক্তার নাকিবুদ্দিন আমাদের জানালেন,
ডায়াবেটিস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে এটা আমরা জানি। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন একটা ধারণা দিচ্ছে যে সম্প্রতি বিশ্বব্যাপী 38.2 কোটি লোক এই রোগটাতে ভুগছেন। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন আরও বলছে যে এর মধ্যে প্রায় 5 কোটি রোগী বাংলাদেশে। ডায়াবেটিস দুই ধরনের এবং আরও ধরনের আছে, তবে মূলত দুই ধরনের, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। এটা পরিণত বয়সে হয়ে থাকে। ডায়াবেটিস হচ্ছে অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে তার সাথে এই রোগটা সম্পর্কিত।
আর যক্ষ্মা রোগ সম্পর্কে ডক্টর নাকিবুদ্দিন বললেন,
বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ ছিল যে যার হয় যক্ষ্মা তার নাই রক্ষা। যক্ষ্মা রোগটা কিন্তু ছড়ায় এক ধরনের অণুজীব বা ব্যাকটেরিয়ার মাধ্যমে। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এবং এই অণুজীবটা আমাদের শরীরে বাসা বাঁধে এবং এটা শরীরের বিভিন্ন অর্গ্যানকে আস্তে আস্তে নষ্ট করে দেয়।
যক্ষ্মা নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এর ফলে বেশ কিছু সফলতাও পাওয়া গেছে। অবশ্য নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস থাকলে যক্ষ্মা হবার আশঙ্কা বাড়ে। ল্যান্সেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি জার্নালে গবেষকরা বলেছেন, পৃথিবীব্যাপী 15% যক্ষ্মা রোগের কারণ ডায়াবেটিস, অর্থাৎ প্রায় 10 লক্ষ যক্ষ্মা রোগীর বেলায় কারণ হচ্ছে ডায়াবেটিস। ভারতে 40% যক্ষ্মা রোগীর বেলায় যক্ষ্মার সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক শনাক্ত করা গেছে। ডক্টর নাকিবুদ্দিন যেমন একটু আগে বলছিলেন, ডায়াবেটিস হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে সহজেই যক্ষ্মার সংক্রমণের শিকার হয় শরীর। আর শরীর একবার যক্ষ্মায় আক্রান্ত হলে ডায়াবেটিসের চিকিৎসা একরকম অসম্ভব হয়ে পড়ে। নেদারল্যান্ডসের নেইমেগেন মেডিকেল সেন্টারের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক গবেষক রেনল ব্যান ক্রেভেন বললেন,
TB treatment, there's more failures, there's more relapses, there's more toxicity when the patient is also suffering from diabetes. So for the person, for the individual patient, there's issues when these two diseases come together.
তিনি বলছিলেন, যক্ষ্মার চিকিৎসার ক্ষেত্রেও সফলতা পাওয়া কঠিন যদি শরীরে ডায়াবেটিস রোগ থাকে। সুতরাং যদি কোনো রোগীর ক্ষেত্রে দুটি রোগই থাকে তাহলে জটিলতা বাড়ে, যেমন যদি কারো একই সঙ্গে HIV বা যক্ষ্মা থাকে। অবশ্য আশার কথা হল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের মাধ্যমে যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা 2035 সালের মধ্যে 15% কমিয়ে আনা সম্ভব।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অফ আমেরিকা ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID যৌথ উদ্যোগে এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় প্রণীত স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ক রিপোর্ট আমাদের অনুষ্ঠানে প্রচারিত হয় প্রতি রবিবার। শোনার আমন্ত্রণ রইল।
এবারে রয়েছে যুব সংবাদ। ইন্টারনেট এবং দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকরা চেষ্টা করে চলেছেন কত দ্রুত মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়া সম্ভব। আগের যে কোনো সময়ের তুলনায় এখন মানুষের কাছে খবর পৌঁছানোর জন্য রয়েছে বহু রকম পথ। লস অ্যাঞ্জেলেসের একটি স্কুলে পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের শেখানো হচ্ছে সংবাদ পরিবেশনের এইসব ভিন্ন ভিন্ন ব্যবস্থা সম্পর্কে। এলিজাবেথ লির রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
সাংবাদিকতা বিষয়ে লেখাপড়া করার সিদ্ধান্ত নেওয়ার সময় ফেইথ মিলার জানতই না এ বিষয়ে হাতে কলমে শিক্ষা নেওয়া কেমন হতে পারে। সে বলছিল, আমি ভাবি নাই যে স্কুলে আমি সত্যি সত্যি রিপোর্টিং করব এবং আমি জানি না কি কি করতে হবে। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার অ্যান্ডেনবার্গ স্কুল অব জার্নালিজম থেকে গতানুগতিক সাংবাদিকতার শিক্ষা নেয় শিক্ষার্থীরা। টেলিভিশন, রেডিও কিংবা ওয়েব সকল মাধ্যমেই সাংবাদিকতার শিক্ষা দেওয়া হয় এখানে। তবে সনাতন পদ্ধতিতে শুধু বইয়ের শিক্ষাই নয়, এখানে বইয়ের বাইরেও বাস্তবসম্মত পেশাগত শিক্ষা দেওয়া হয়, বলেন স্কুল অফ জার্নালিজমের পরিচালক উইলো বে। তিনি বলছিলেন, আমরা আশা করি সাংবাদিকরা প্রযুক্তির সব ধরনের ব্যবহার শিখবেন, যাতে খবর তৈরির জন্য যত ধরনের গবেষণা দরকার তা করতে পারেন, শিখতে পারেন গবেষণাকে আরও ব্যাখ্যা বিশ্লেষণ করার দক্ষতা। আমরা চাই তারা মাল্টিমিডিয়ার জন্য খবর তৈরিতে পুরোপুরি দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি তারা যেন তাদের সংবাদ পাঠক, শ্রোতা অথবা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য যে মার্কেটিং বা সরবরাহের দক্ষতা প্রয়োজন তাও অর্জন করবেন। আধুনিক নিউজরুমের মতো করে তৈরি প্রতিষ্ঠানটির নতুন মিডিয়া সেন্টারে তারা এসব দক্ষতা অর্জন করেন। ডিজিটাল সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক রবার্ট হার্নান্দেজ বললেন, ভবিষ্যৎ সাংবাদিকরা অবশ্যই প্রযুক্তি সম্পর্কে দক্ষ হবেন আর কম্পিউটার প্রোগ্রামিং জানবেন। তিনি বলছিলেন, তাদের জানা প্রয়োজন ওয়েব কিভাবে কাজ করে এবং এর সঙ্গে সংশ্লিষ্ট খুঁটিনাটি সবকিছু। ওয়েব সাংবাদিকদের খবর তৈরির জন্য প্রয়োজনীয় কিছু উপায় প্রদর্শন করলেন হার্নান্দেজ। তিনি বলছিলেন, এখন ফোনেই 360 রকম প্যানোরামা করা সম্ভব। টর্নেডো কেমন করে হতে পারে তা নিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, কিভাবে তা গাছপালা উপড়ে ফেলতে পারে তা বোঝানো যায়, ফোনের এক অ্যাপের দ্বারা কিভাবে সেগুলো জোড়া লাগানো সম্ভব তাও দেখানো যায়। ইন্টারনেটে অডিও ভিডিও রেকর্ড করার জন্য গুগল গ্লাস ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীরা ক্লাস নিতে পারেন। প্রিন্ট এবং ডিজিটাল সাংবাদিকতার শিক্ষার্থী উইল ফিডারম্যান বললেন, আমার মনে হয় ভবিষ্যতে অবস্থা এমন হবে যেখানে সব বিষয়ে দক্ষতা না থাকলে এই পেশায় টিকে থাকা সম্ভব হবে না। মাল্টিমিডিয়া না জানলে চাকরি পাওয়াও কঠিন হবে। তবে নতুন প্রযুক্তি যখন আসে তখন আবার নতুন করে আসে নীতি নৈতিকতার প্রশ্ন। ভবিষ্যৎ সাংবাদিকদেরকে তা যত্নের সঙ্গে অনুসরণ করতে হবে, বললেন মিডিয়া সেন্টারের নির্বাহী পরিচালক সেরেনা চা। তিনি বলছিলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সব কিছুই যত্নের সঙ্গে বিবেচনা করা উচিত, কিভাবে আমরা শিক্ষার্থীদেরকে দায়িত্ববান হয়ে কাজ করতে শেখাই। এটা সত্য যে নতুন প্রযুক্তি প্রায়শই নতুন নতুন প্রশ্নের জন্ম দেয়, কারণ এই অবস্থায় আগের চেয়ে বাস্তবতাকে নিজের স্বার্থে ব্যবহারের সুযোগ অনেক বেশি থাকে। সাংবাদিকতার শিক্ষকদের বক্তব্য হচ্ছে, এইসব প্রযুক্তির মূলে যে বিষয়টি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জরুরি তা হচ্ছে তাদেরকে সাংবাদিকতার সনাতন পদ্ধতি খুব ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে কিভাবে সুন্দর করে সুষম ও পক্ষপাতহীন সংবাদ পরিবেশন করা যায়, কিভাবে পক্ষপাতহীন সংবাদ লেখা যায়।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
এবারে রয়েছে মিতালি রাসর। আজ আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রাসরের প্রথম চিঠি লিখেছেন শাহানা ইসলাম, মিরপুর, ঢাকা থেকে। আপনি আমাদের অনুষ্ঠান শুনেন, ভালো লাগে, হ্যালো ওয়াশিংটনে যোগ দিতে চান, অবশ্যই আপনার ফোন নাম্বার আমাদের কাছে ইমেলে পাঠিয়ে দেবেন বা চিঠিতে লিখেও পাঠাতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করব যখন হ্যালো ওয়াশিংটন হবে এবং আপনার প্রশ্ন আপনার কাছ থেকে জেনে নেব। আমরা সরাসরিও স্টুডিও থেকে আপনাকে টেলিফোনের ব্যবস্থা করব। বদরুজ্জামান চৌধুরী মালওয়া, বদরপুর, করিমগঞ্জ, অসম থেকে লিখেছেন এবং তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। বদরুজ্জামান চৌধুরী, আপনি টেলিফোনে আছেন?
আছি, বলুন।
আপনাকে মিতালি রাসরে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, সেই ইরানের শাহকে যখন মানে উৎখাত করা হয়েছিল, তাকে ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলনের সময় থেকে মানে বহু দিন হয়ে গেল, 1970-এর দশকের শেষের দিকে। তো হ্যালো, হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেল। আমরা আবার আর একবার যোগাযোগ করার চেষ্টা করব। তো যাই হোক, ওনার সাথে লাইনটা কেটে যাওয়াতে আমরা দুঃখিত যে বদ্রুজ্জামান চৌধুরী লিখেছিলেন, উনি অনেকদিন থেকেই আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদের সাথে উনি নিয়মিত যোগাযোগ রাখতেন। এখন দীর্ঘদিন হয়ে গেছে উনি লেখেননি, কিন্তু হঠাৎ আবার টেলিফোন না শুনে, মানে টেলিভিশন না দেখে উনি আমাদের কাছে চিঠি লিখেছেন এবং তাতে নম্বর পাঠিয়েছিলেন। খুবই দুঃখিত যে লাইনটি কেটে গেল। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, হ্যালো ওয়াশিংটনে তিনি অংশ নিতে চান এবং প্রায় টেলিফোন নম্বর পাঠান, যোগাযোগ করেন। দেবাশিস গোপ, আপনি তো যখনই মানে আপনার টেলিফোন নাম্বার ঠিক হ্যালো ওয়াশিংটনের আগে পাঠান, আমরা যোগাযোগ করি। তো আপনি মিতালি আবার হঠাৎ করে বেশ অনেকদিন পরে নিয়মিত শুনছেন, এটা ছিল আপনার খুব মানে প্রিয় একটি অনুষ্ঠান এবং স্বপ্নের মতো একটা প্রিয় অনুষ্ঠান। যাই হোক, শুনে খুব ভালো লাগলো যে আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগছে। আর এর পরে চিঠি লিখেছেন শ্রী মহাদেব ভুঁইমালী বজ্রযোগিনী মুন্সীগঞ্জ থেকে। তো আপনাদের চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অজয় কুমার সরকার বর্ধমান ভারত থেকে লিখেছেন, যুক্তরাষ্ট্রে বড়দিনের উৎসবের মতো বড় উৎসব আছে কি না? হ্যাঁ ভাই, থ্যাংকস গিভিং ডে নভেম্বর মাসে হয় এবং সেটা সবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব আমেরিকানের জন্য এই কৃতজ্ঞতা দিবস বা থ্যাংকস গিভিং ডে পালিত হয়। নভেম্বরে আমাদের অনুষ্ঠান শুনবেন আপনি, এখন থেকে নিয়মিত শুনবেন, জানিয়ে দেবো থ্যাংকস গিভিং ডেতে কী হয়। মিতালি রাশোর এ পর্যন্তই।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
বাংলাদেশ সরকার জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন সরকার। ব্যাংক, এনজিও সহ বিভিন্ন সংস্থার ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে এশীয় প্রশান্ত এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠক। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক কমান্ড যৌথভাবে এই বৈঠকের আয়োজন করেছে। থাইল্যান্ডে যে প্রায় 1,000 বাংলাদেশি জেলে আটক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে 163 জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা অবৈধভাবে সেদেশে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়। বাংলাদেশে গুম খুনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। ঢাকায় এক গণস্বাক্ষর অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
শুক্রবার ঢাকায় গুমখুন, অপরাধ বন্ধ ও মানবাধিকার রক্ষার দাবিতে এক গণস্বাক্ষর উদ্বোধন অনুষ্ঠানে ডক্টর আকবর আলী খান বলেন, গণতন্ত্র থেকে দেশ ক্রমেই দূরে সরে যাচ্ছে আর এর কারণেই গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সংবিধান সংশোধনের পরামর্শ দিয়ে তিনি বলেন,
এসব জঘন্য অপরাধ হচ্ছে সেগুলির বিচার যেরকম চাইব তেমনি বাংলাদেশের গণতন্ত্রকে সুস্থ ব্যবস্থা হিসাবে আমাদের গড়ে তুলতে হবে এবং সেই জন্য সংবিধান সংশোধন করতে হবে, বিচার পদ্ধতির অভিশংসন নিয়ে নয়।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অভিযোগ করেন, সরকার বিরোধী মতামতকে দমন করতে এ সকল গুম খুনের ঘটনা ঘটছে। অনুষ্ঠানে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা অবিলম্বে তাদের স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান সরকারের কাছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সিরিয়ায় গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য অতিরিক্ত প্রায় $50 কোটি সাহায্যের কথা ঘোষণা করেছেন। জন কেরি তুরস্কে এই ঘোষণা দেন। সেখানে তিনি সিরিয়া ও ইরাকি ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার তারকা দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াস তার বান্ধবীকে অনিচ্ছাকৃতভাবে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, তবে আদালত গতকাল তার বিরুদ্ধে আনা খুনের সব ধরনের অভিযোগ খারিজ করে দেয়। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন যে কিশোরী সক্রিয় কর্মী মালালা ইউসুফজাইয়ের ওপরে যারা গুলি চালিয়েছিল সেই হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন 10 জন জঙ্গিকে তারা আটক করেছে।
এই ছিল আমাদের আজকের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সিস্ক। আমি সাবরিনা চৌধুরী আরেকবার সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.